الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় দর্শক অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করার সৌভাগ্য হয়েছে। এই দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামী প্রতিষ্ঠাতা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাত মাওলানা মোহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামত বরকাতুহুল আলিয়া, ইনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করেন। আলহামদুলিল্লাহ সেই সুবাদে তিনি তার লিখিত রিসালা যেই জিয়ায়ে দরুদ সালাম একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত সম্পর্কিত, যেটার মধ্যে দরুদ শরীফ পাঠ করার ফজিলতের হাদিস শরীফের সমাহার রয়েছে এবং দরুদ শরীফ পাঠ করার কি ক্ষতি রয়েছে সেটারও কিন্তু অসংখ্য হাদিস শরীফ রয়েছে। অবশ্যই রিসালাটি আপনারা পড়ুন, আপনাদের উৎসাহের জন্য সেই রিসালাতে একটি হাদিস শরীফ বলছি এরকমই যে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি জুমার দিনে 80 বার দরুদ শরীফ পাঠ করবে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো আসুন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা 20 থেকে বেশি পরিমাণে দরুদ পাক পাঠ করব। আসুন মহব্বতের সাথে আরেকটি বার দরুদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমাদের অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন আলোচনা করে থেকে বিভিন্ন ইলমের দিন সম্পর্কে আমাদের জানা সৌভাগ্য হয়। তো সেই সুবাদে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা কিন্তু আমাদের জীবনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কীভাবে গুরুত্বপূর্ণ সেটা আপনাদের যদি একটু ইশারা দিই, আমি এরকমই আমরা অনেক নামাজ কালাম ইবাদত করি মাশাআল্লাহ মারহাবা, অনেকে হজও করে যাকাতও আদায় করে, ওই বিষয়টা এত গুরুত্বপূর্ণ। আপনি যত নামাজ ইবাদত করেন হজ আদায় করেন যাকাত দান করেন ওইগুলো ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ওই বিষয়টাকে সরিয়াসম্মতভাবে আদায় করবেন না। জি হ্যাঁ, ওই বিষয়টাকে, সেই বিষয়টা হচ্ছে হালাল ও হারাম যাচাই বাছাই করা। জি হ্যাঁ, আজকে আমাদের বিষয় রেখেছে হালাল ও হারাম উপার্জন, অর্থাৎ যারা হারাম বাছাই করে না এবং যারা হালাল ইনকাম করে তার ফজিলত কী রয়েছে ক্ষতি কী রয়েছে আরও বিভিন্ন দিক নিয়ে ইনশাআল্লাহ আমরা আজকে কোরআন এবং হাদিসের আলোকে আলোচনা করব। সে সুবাদে অসংখ্য বিষয় জানার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি মাশাআল্লাহ মোবাইল লেগে দেওয়া হয়েছে। আমার পাশে শাহরুখ ভাই রয়েছে, আমাদের সেলিম হুজুর রয়েছে, মাশাআল্লাহ ইনাদের জিয়ারত করার সৌভাগ্য হয়েছে আমাদের। অলরেডি দেরি করবো না, আলোচনা থেকে ফিরে যাব হালাল ও হারাম উপার্জন এই বিষয়ে দেখি আজকে শাহরুখ হুজুর আমাদেরকে প্রথমে দর্শকের উদ্দেশ্যে কী মাদানী ফুলতেন।
সর্বপ্রথম আপনাকেও মুবারকবাদ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা রয়েছেন, আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল আমাদেরকে অনেক সুন্দর সুন্দর অনুষ্ঠান উপহার দেওয়ার সৌভাগ্য হয়তো নসিব হচ্ছে এবং আমরাও আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি।
জি,
এই মাদানী চ্যানেলের মাধ্যমে আমরা হয়তো বা কিছু বলার সৌভাগ্য নসিব হচ্ছে। তো আসলে কওসর ভাই, আজকের যেটা বিষয় নেওয়া হয়েছে হালাল এবং হারাম উপার্জন,
উপার্জন
দেখুন আসলে হালাল হারাম এটা আমাদের পুরো জীবনের সাথে একটা সম্পর্কিত একটা ব্যাপক একটা বিষয়। যদি আমরা সেটা বিস্তারিত ডেফিনেশন বিস্তারিত বর্ণনা করতে যাই অনেক অনেক আলোচনা করা যাবে, কিন্তু আবার অনেক দর্শক শ্রোতার মনে এই প্রশ্ন আসতে পারে যে হালাল হারামের ব্যাপারে মানে মাদানী চ্যানেলে এরকম আলোচনা এর পূর্বেও হয়েছে কিন্তু এরপরও কেন নেওয়া হয়। আসলে এই জন্যই নেওয়া হয় যাতে আমরা আমাদের নিজেদেরকে যদি শয়তানের ধোকায় পড়ে গ্রেফতার হয়ে যাই ওরকম গুনাহের মধ্যে যেটা হারাম রয়েছে সেখান থেকে যাতে আমরা ফিরে আসতে পারি, আমাদেরকে সেটা কি করে দেয় মানে ইঙ্গিত দিয়ে দেয় যে আপনি স্মরণ করিয়ে দেয় আপনি ভুলের মধ্যে রয়েছেন মানে সঠিক পথে চলে আসুন। তো আজকের যেটা বিষয় হালাল এবং হারাম উপার্জন, তো আসলে দেখেন বর্তমানে আমরা এই আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে তার বান্দা হিসেবে পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ, এবং বান্দা হিসেবে পাঠানোর পর আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আলহামদুলিল্লাহ মতে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম হিসেবে পাঠিয়েছেন, আমাদের উপরে এটা দায়িত্ব যে আল্লাহ তাআলার ইবাদত করা
অবশ্যই
ঠিক আছে। আচ্ছা, তার পাশাপাশি এখন আমাদের যে আনুষাঙ্গিক যেটা ওইটা তো আমাদের আখিরাতের বিষয় অবশ্যই রয়েছে, কিন্তু আমাদের যে এই যে জীবনটা রয়েছে এটা সাজানো গোছানো বা এর মধ্যে আমাদের যে খাবার গ্রহণ বা আমাদের একটা চলাফেরার বিষয় রয়েছে পুরো বিষয়টার সাথে না একটা উপার্জনের বিষয় জড়িত, জীবিকা নির্বাহর বিষয় বা উপার্জনের একটা বিষয় পুরোপুরিভাবে জড়িত রয়েছে। তো এখন আপনি বলতে পারবেন শুধু এটা উপার্জন নয়, হালাল হারাম আল্লাহ তাআলা আপনি খাবার গ্রহণের ক্ষেত্রে উপার্জনের ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে রয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকের মধ্যে কি সরাসরি বলে দিয়েছেন কোন বিষয়গুলো হালাল কোন বস্তুগুলো হালাল রয়েছে, কোন বস্তুগুলো হারাম রয়েছে। এখন আমাদের উচিত যে যে বস্তুগুলো আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারকা থেকে হালাল এসেছে সেগুলোকে গ্রহণ করা, আর যেসব বস্তু বা যেসব বিষয়ে আমাদের জন্য হারাম করেছেন সেগুলো থেকে বেঁচে থাকা, নিজেদেরকে হেফাজত রাখা। আচ্ছা, এখন হোসেন ভাই দেখেন, হালাল হারাম এটা তো অনেক একটা ব্যাপক বিষয়, তো
আমরা আজকে বিশেষ করে হালাল হারাম উপার্জন নিয়ে
আলোচনা করছি। এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা লিখেছেন যে মানুষের মাঝে এমন এক যুগ আসবে যে যুগে মানুষ মানে সে হালাল হারাম এটা কিসে রয়েছে সে নিজেই ভুলে যাবে, যাচাবাচে করবে না। আচ্ছা, এটা কেন করবে না? এটা এই জন্যই করবে না যে বর্তমানে এই পরিস্থিতি বিরাজমান, এমন এক যুগের যে কথা বলা হয়েছে বর্তমানে এই যুগ কিন্তু চলছে। সেলিম ভাই হয়তো আমার সাথে একমত হবেন, কেননা এই যুগে এসে আপনি দেখবেন একটা মানুষ তার যখন ইনকাম সোর্স সে একজন মুসলমান উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত, সে উপার্জনের জন্য যখন সে যায়, আচ্ছা সে এখন উপার্জন করে, যদি তার বেতন অল্প হয়ে থাকে, এখন তার পরিবারের যারা রয়েছে ওই পরিবার বর্গজন পরিবারের মধ্যে তার স্ত্রী রয়েছে, সন্তানরা রয়েছে এবং মা বাবা রয়েছে, তাদের পক্ষ থেকে যদি চাহিদার পরিমাণ বেড়ে যায় তখন ওই ব্যক্তি যে উপার্জনক্ষম ব্যক্তি রয়েছে তার উপর কিন্তু একটা দায়িত্ব এসে পড়ে যে তাদের চাহিদাগুলো পূরণ করা। এখন ওই পূরণ করতে গিয়ে কিন্তু এই ব্যক্তি দ্বিধাদ্বন্দ্বে পড়ে এবং সে হারামটাকে বেছে নেয় উপার্জনের ক্ষেত্রে। অথচ যত পূর্ববর্তী আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ছিলেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ানগণ ছিলেন, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিন ছিলেন, ইনারা কিন্তু সর্বদা হালাল উপার্জন করেছেন
এবং হারাম থেকে
বেঁচে থেকেছেন, যদিও সেটা কষ্টকর হতো। বিশেষ করে আমি একটা ঘটনা সংক্ষেপে না বললেই নয়, আমরা যে মাজহাবের ইমাম আমাদের রয়েছে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনার একটি ঘটনা এমন রয়েছে যে ইমাম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি এক ওই সময়কার একজন বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে ইনার একটা ব্যবসা ছিল, তো ওই ব্যবসার ব্যবসার সুবাদে ইনি যে কাপড়ের ব্যবসা করতেন, তো কোনো কাপড় দিলে ওই ব্যবসায়ীকে ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির ব্যবসায়ীকে বলে দিতেন যে আপনি মানে এই কাপড়ে অমুক ত্রুটি রয়েছে, আপনি যখন এই কাপড়টি বিক্রি করবেন তখন সেটা কি মানে
করার আগে আপনি বলে দিবেন
যে এটার মধ্যে ত্রুটি রয়েছে। এখন ওই একবার বুজুর্গ রহমতুল্লাহ তাআলা এই কাপড় বিক্রি করে ফেললেন ত্রুটিযুক্ত একটি কাপড়, কিন্তু ওই কাপড়ে যে ত্রুটি ছিল সেটা ক্রেতাকে বলেননি।
আল্লাহ!
এরপর ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই জানলেন যে এরকম ত্রুটিযুক্ত কাপড় কোনো বিক্রি করা হয়েছে
না বলা ছাড়া এটা ত্রুটি রয়েছে,
তো এই এটা শোনার সাথে সাথে ইমাম আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে যে পরিমাণ ওই কাপড় থেকে মানে টাকা এসেছিল, ইনকাম হয়েছিল, উপার্জন সমস্ত টাকা ইনি সাদকা করে দিলেন।
সুবহানাল্লাহ!
কাফফারা শুরু
চেষ্টা করেছিলেন যে তাকে পাওয়া না যায় তাহলে কি এরকম একটা
তো ঘটনাটা এসেছে। তো দেখুন পূর্ববর্তী যারা আল্লাহ তাআলা নেক বান্দা ছিলেন ইনাদের ধ্যান ধারণা ইনাদের চিন্তা ভাবনা কি ছিল? হ্যাঁ, ইনারা ব্যবসা করেছেন, ইনারা হালাল সর্বদা হালাল উপার্জনের চেষ্টা করতেন,
মানে প্রতিটা কিছুর ক্ষেত্রে, সেটা ব্যবসা হোক সেটা যে কোনো
কিছুর ক্ষেত্রে,
মানে প্রয়োজন আমার নিজের যত লস হবে হোক তারপর আমি
হারাম উপার্জন করব না। তো এই ব্যাপারেও কিন্তু কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যে সূরা মায়েদার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে তোমরা আহার করো দুনিয়ার জমিনের মধ্যে যা রয়েছে পবিত্র হালাল বস্তু, অনেকটা এরকম কানজুন ইমান থেকে অনুবাদ। তো আরেকটা আয়াতে মোবারকার মধ্যে অনেকটা এরকম বলা হচ্ছে সূরা বাকারার যে হে বান্দাগণ, হে মানব জাতি, তোমরা আহার করো দুনিয়ার মধ্যে ওই সকল বস্তু যা পবিত্র এবং হালাল, এবং শয়তানের ধোকায় পড়ো না, শয়তানের প্ররোচনায় পড়ো না, যেটা শয়তান ওই হারাম কাজে তোমাকে কি করে দেয়, লিপ্ত করে দেয়, অনেকটা সারমর্ম অনেকটা এরকমই। তো দেখুন আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে আমাদেরকে হালাল উপার্জন করতে, কিন্তু আমরা বেছে নিচ্ছি হারামকে, কিসের জন্য? আমাদের অতিরিক্ত চাহিদা পূরণ করার জন্য। তো আমি যদি আপনি এখন এই অতিরিক্ত চাহিদাকে কিভাবে আপনি কমাবেন। এর জন্য দরকার আমার আপনার পরিবারকে বুঝানো, তাদেরকে ইসলামিক একটা মাইন্ড মন মানসিকতা।
সর্বোচ্চ যে পয়েন্টটা তুলে ধরেছেন না, আমরা অবশ্যই পরিবারের পিছনে পড়ে পরিবারের কথা রাখতে গিয়ে আমরা অবশ্যই হারামকে বেছে নিই, একটা ডিটেলস একটা বিষয় আমাদের আলোচনা তুলে ধরা দরকার। কেননা এটা এমন একটা বিষয় যারা আজকে আমরা অনেক সময় নিজের ব্যক্তি সে চাইলেও হারাম থেকে বাঁচার জন্য, কিন্তু অনেক সময় কিছু কিছু পরিবারের সদস্য হয়তো কিছু কিছু সবাই না কিছু কিছু পরিবারের সদস্য দেখা যায় যারা তার ঘরের কর্তাকে বাধ্য করে তার অতিরিক্ত টাকার জন্য যার করে সে হারামকে বেছে
নেয়।
এটাও কি এই বিষয়ে আমরা কিছু আলোচনা ছাড়া শ্রবণ করবো। এবং আরেকটা বিষয় যেটা আমাদের শাহরুখ ভাই বলেছে যে এমন একটা যুগ চলে আসবে যেটা মানুষ হালাল এবং হারাম যাচাই বাছাই করবে, এটা কিন্তু হাদিস শরীফের মধ্যে, এটা হাদিস শরীফ রয়েছে এবং আকাশ সাদা সেটা বলেছেন এই ব্যাপারে। মাশাআল্লাহ, এই বিষয়ে আমরা আরো আলোচনা শুনবো আমাদের আর সেলিম ভাই থেকে। সেলিম হুজুর, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আলা কুল্লি হাল
মাশাআল্লাহ হুজুর, আজকে আলহামদুলিল্লাহ। তো এই হালাল হারাম উপার্জন বিষয়ে আপনি দর্শকের উদ্দেশ্যে কি তুলে ধরবেন?
প্রথমত আলহামদুলিল্লাহ আল্লাহ তালার শুক্রিয়া আদায় করছি যে আজকে যেহেতু আমাদের আলোচ্য বিষয় হচ্ছে হালাল এবং হারাম উপার্জন, এটা আমাদের বিশেষ করে ইনসানের ক্ষেত্রে মানব জাতির ক্ষেত্রে এটা একদম আড়াআড়িভাবে জড়িত। দেখেন, সে ধনী হোক গরিব হোক সবাই উপার্জন করে, কিসের জন্য? আল্লাহ তাআলা একটা সৃষ্টি, পেট, পেটের মধ্যে খাবার দিতে হয়, খাবার কেন খাই আমরা? যারা নেককার তারা শক্তি অর্জনের নিয়তে ইবাদত শক্তি অর্জনের নিয়তে খাবার অর্জন করে, আর যারা দুনিয়াদার বাস এরা দুনিয়াতে বিচরণ করার জন্য যা ইচ্ছা তা করার জন্য করে থাকে,
এক একজন এক এক নিয়ত তার উপার্জন করে তার শরীরে পূর্ণতাকে অর্জন করে।
তো যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যে বিষয়টা আমাদের সাথে সম্পৃক্ত, এটা অবশ্যই আবশ্যক, কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আমি মানব জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য, ইবাদত বান্দেগি করার জন্য। এখন আমি এই ইবাদত বান্দেগি করবো শুধু আর কিছু করব না, রিজিক তালাশ করব না, কিছুই করব এমনটা না। দেখেন, ইবাদত বান্দেগি করতে হবে এবং ওই ইবাদত বান্দেগি অর্থাৎ পারফেক্টভাবে যে ফ্রেশ মাইন্ডে করার জন্য যেটা প্রয়োজন সেটা হচ্ছে আমাদের শারীরিক শক্তি, এবং ওই শারীরিক শক্তি অর্জন করার জন্য রিজিকের প্রয়োজন, এবং ওই রিজিক অর্জন করার জন্য উপার্জনের প্রয়োজন, অর্থাৎ টাকার প্রয়োজন। তো সেই ক্ষেত্রে যেহেতু আমরা ইবাদত বান্দেগি করি এবং ওই ইবাদত বান্দেগি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হওয়ার জন্য অনেকগুলি শর্ত আছে, তার মধ্যে একটা শর্ত হচ্ছে হালাল রিজিক। জি, দেখেন এখানে যেহেতু আমরা আজকে উপার্জনের বিষয় ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে চেষ্টা করব যে উপার্জন শুধু আমরা কি হালাল পন্থাই করবো না হারাম পন্থাই করবো, এটা কি কারণ হচ্ছে? যারা আমরা হালাল পন্থাই করছি তাদের জন্য তো মুবারকবাদ সুসংবাদ, যারা আমরা হারাম পন্থা করছি উপার্জন কেন করছি ইনশাআল্লাহ এই বিষয়ে চেষ্টা করব সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। এর পূর্বে আল্লাহ তাআলা দেখেন আমাদের জন্য কেমন দয়া করেছেন। আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহ শরীফের 12তম পারার মধ্যে শুরুতেই একটি আয়াত মুবারক এভাবে কি করেছেন, ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, যে ওয়ামা বিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই আয়াত মুবারাকার যেটা অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা পৃথিবীতে বিচরণকারী এমন কিছু নেই যার রিজিক আল্লাহর অনুগ্রহে জিম্মা নেই। আল্লাহ তাআলা তার প্রতিটি সৃষ্টির জন্য রিজিক কি করেছেন, নির্ধারণ করেছেন, বরাদ্দ করেছেন। এবং কিতাবের মধ্যে এটাও আসছে আল্লাহ তাআলা যে সৃষ্টির পূর্বে, বান্দা সৃষ্টি করার পূর্বে তার রিজিক তার জন্য কি করেছেন, সৃষ্টি করেছেন,
সুবহানাল্লাহ,
বরাদ্দ করেছেন, নির্দিষ্ট করেছেন। আর এটাই আমাদের আকীদা, এটা আমাদের ঈমান, বিশ্বাস, আল্লাহ তাআলা তার বান্দার জন্য কোনোদিন হারাম রিজিক বরাদ্দ করবেন
না।
অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল রিজিক কি করছেন, বরাদ্দ করছেন, অর্থাৎ নির্দিষ্ট করে দিয়েছেন। তাহলে প্রথম আমরা শুনি যে হালাল রিজিকের কি ফজিলত। আজকে যে যারা আমরা হালাল রিজিক তালাশ করার জন্য চেষ্টা করছি, হালাল রিজিক ইনকাম করছি,
হালাল
উপার্জন করছি, এদের জন্য যেহেতু আল্লাহ তাআলা বান্দার জন্য হালাল রিজিক কি করেছেন,
হালাল পন্থা যা আমরা উপার্জন করছি,
জি জি জি,
বরাদ্দ করেছে রয়েছে,
জি জি, এমন কি ফজিলত রয়েছে যে কিতাবের মধ্যে আসছে রাসূল করিম গফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মুসলমান যখন হালাল খাবারের প্রথম লুকমা খায়, মুসলমান যখন হালাল খাবারের প্রথম লুকমা খায় তার পূর্ববর্তী গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
শরীফ ভাই দেখেন রমাদানি চ্যানেল দর্শক শ্রোতা, প্রথম লুকমা হালাল কেমন বরকত, এটা কেমন নিয়ামত,
আল্লাহ
যে পূর্ববর্তী সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। আর যে ব্যক্তি হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায়,
জি
হালাল উপার্জনের জন্য অপমানজনক স্থানে যায়, তার গুনাহ গাছের পাতার মতো ঝরে যায়।
আল্লাহু
আকবার। কিসের মতো? গাছের পাতার মতো ঝরে যায়। এরপরে ফতোয়ার রজভিয়ার মধ্যে আমার আপা আলা হযরত একটি হাদিসে মুবারক এভাবে কি করেছেন, নকল করেছেন, যে এমন কিছু গুনাহ রয়েছে, এমন কিছু গুনাহ রয়েছে যেগুলো কাফারা নামাজও হতে পারে না,
আল্লাহ
রোজাও হতে পারে না, হজও না, উমরাও না, সেগুলো কাফারা হলো সেই পরিশ্রান্ত অবস্থা যা মানুষের হালা রুজির সন্ধানে পৌঁছে থাকে।
আল্লাহু আকবার আল্লাহু
আকবার। তাহলে দেখেন
সুবহানাল্লাহ,
আমরা আমাদের দ্বারা এমন কিছু গুনাহ হয়ে যায় যার কাফারা নামাজও হতে পারে না, রোজাও হতে পারে না, হজও হতে পারে না, উমরাও হতে পারে না। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশাদ করছেন ওই গুনাহের কাফারা ওই হালাল রুজি ইনকাম করার মাধ্যমে হয়ে থাকে।
সুবহানাল্লাহ।
তাহলে হালাল রুজি, জি পরিশ্রম করে হালাল রিজিক তালাশ করে, তাহলে তাদের কেমন ফজিলত রয়েছে এবং হালাল রিজিক খাওয়া বক্ষণ করা এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটা নিয়ামত।
তো
সেই জন্য আমাদের উচিত হালাল রিজিক তালাশ করা।
আমি যে ইনকাম করছি, আমি যে উপার্জন করছি, প্রিয় দর্শক সবসময় চিন্তা করা উচিত আমার ইনকামটা কতটুকু হালাল রয়েছে না, এবং কতই না ফজিলত যারা আজকে আমরা চেষ্টা করে আমার গুনাহ মাফ হয়ে যায়, কতই না আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, দোয়া করা উচিত আমাদের। পাশাপাশি আমরাও একটা অবাক হওয়ার একটা যে হাদিস শরীফ শুনলাম যে না, যে আমি সাধারণ যে ইনকামটা করি যদি এটাই হালাল হয়ে যায়, সঠিক হালাল পন্থায় হয়, তাহলে আমি হালাল পন্থায় ইনকামের যে খাবারটা আমি যে লুকমাটা আমি গ্রহণ করছি এটা যখন আমার পেটে যায় তাহলে আমার পূর্ববর্তী সকল গুনাহ মাফ করে দেওয়া হচ্ছে। কত না ফজিলত গুনাহ মাফ করার সহজ মাধ্যম আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আরো বলা হচ্ছে কি, বান্দার এমন কিছু গুনাহ রয়েছে যেগুলোর কাফফারা আদায় অন্য কোনো নেক আমল আপনি যতই করেন না কেন, অন্য কোনো নেক আমলের মাধ্যমে আপনার গুনাহগুলো কাফফারা আদায় হয় না। তখনই হয় কাফফারা আদায় যখনই কোনো ব্যক্তি হালাল ইনকাম করে, পরিশ্রম করে, উপার্জন করে, হালাল ইনকাম করে এবং হালাল ইনকামে তার জীবনটা অতিবাহিত করে। আল্লাহ তাআলা আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করুক। হালাল উপার্জনের ক্ষেত্রে মানে আমাদের কোন ধরনের পন্থা,
আসলে হালাল উপার্জনের গুরুত্বের কথা কি বা বলবো। সাইয়্যিদানা ইয়াহিয়া বিন মুয়াজ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে মানে আল্লাহ তাআলার আনুগত্য যেটা রয়েছে, আল্লাহ তাআলা এক বান্দার উপর রাজি হয়ে যাওয়া, তারপর সন্তুষ্ট হয়ে যাওয়া, আল্লাহ তাআলা আনুগত্য হাসিল করা,
জি
এই আনুগত্য বলা হচ্ছে যে উনি বলেন ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা আনুগত্যটা আল্লাহ তাআলা মানে যে নিয়ামতের ভান্ডার দিয়েছেন সেটার মধ্যে লুকায়িত রয়েছে।
সুবহানাল্লাহ।
এখন ওই নিয়ামতের ভান্ডারটা খোলার চাবি,
জি
চাবি যেটা সেটা হলো যে আপনার দোয়া।
সুবহানাল্লাহ।
এবং যেটা আপনার হালাল খাবার হলো এটা চাবির দাঁত। তার মানে চাবি বলা হচ্ছে ওই আল্লাহ আল্লাহ তাআলার দরবারে দোয়া করা, সেটা কিসের জন্য, আল্লাহ তাআলা আনুগত্য হাসিলের জন্য। আর ওই চাবির দাঁতকে বলা হচ্ছে হালাল খাবার, তার মানে হালাল
উপার্জন।
তার মানে আপনার উপার্জনটা নিশ্চয় হালাল হলেই তো খাবারটা হালাল হবে, তাই না?
যেরকম আমার হাতে চাবি রয়েছে ঠিক, কিন্তু চাবির দাঁত, চাবি যেগুলো দাঁত রয়েছে সেটা যদি ভেঙে যায় তাহলে আপনি যতবারে চাবিটা দেন তাহলে কিন্তু চলবে না।
তাহলে আমার চাবি এবং চাবির দাঁত দুইটাই যদি মজবুত ঠিক ঠিক মতো না হয় তাহলে ওই ওই তারা কখনো খুলবে না। তার মানে আমরা আল্লাহ তাআলা আনুগত্য কখনো হাসিল করতে পারবো না,
যত দোয়া করি না কেন,
হারাম উপার্জন দিয়ে। তার মানে অটোমেটিক চলে আসতেছে যে আমি যতই হারাম উপার্জন করে আল্লাহ তাআলার ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, হজ করি, দান সাদকা করি, কোনো কিছুই কাজে আসবে না,
কাজে আসবে না।
তো আল্লাহ তাআলা বলেছেন হালাল পন্থায় উপার্জনের জন্য। দেখুন আসলে হালাল উপার্জন এটা এই পূর্ববর্তী আম্বি ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াসসালাম যারা রয়েছেন তাদের সুন্নতে মোবারকা ছিল।
সুবহানাল্লাহ।
হালাল পথে উপার্জন করা শুধু এটা তাদের নয়, আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সুন্নতে মোবারকা ছিল।
সুবহানাল্লাহ।
কিতাবের মধ্যে আসছে জাফর ভাই যে হালাল উপার্জন মুফতি আহমদ ইয়ার খান নঈমী রাহমাতুল্লাহি তাআলা বলেন যে সর্বপ্রথম হযরত আদম আলাইহিস সালাম ইনার উপার্জনের একটা এই ইয়া ছিল, ইনি সর্বপ্রথম উপার্জনের জন্য যে পেশাটা গ্রহণ করেছিল সেটা হচ্ছে সেলাইয়ের কাজ করতেন।
আল্লাহ সুবহানাহু,
ইনি একজন আল্লাহ পাকের নবী,
জি,
হযরত আদম আলাইহিস সালাম, অথচ সেলাই সেলাইয়ের মাধ্যমে হালাল রুজি উপার্জন করতেন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
ওই যে দর্শক বলেছে উপার্জনের ক্ষেত্রে, তো আমরা আগে প্রথম যারা আম্বিয়া কিরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ছিলেন, ইনাদের পন্থাগুলো দেখি ইনারা কিভাবে করেছেন, যে হালাল উপার্জনের জন্য ইনারা পেশাটা যতই ছোট হোক বা বড় হোক না কেন, আমার মূল জিনিসটা উপার্জনটা হালাল হলেই হলো। শুধু তাই না, বলা হচ্ছে যে এরপর ইনি ক্ষেত কামারের কাজও করেছেন, হযরত আদম আলাইহিস সালাম। এরপর হযরত নূহ আলাইহিস সালামের ব্যাপারে যদি আপনি দেখেন, ইনি কিন্তু আপনার লাকড়ির ব্যবসা করতেন।
আচ্ছা,
সুবহানাল্লাহ। এরপর বলা হচ্ছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি দর্জি ছিলেন।
সুবহানাল্লাহ।
শুধু এটা নয়, হযরত হুদ এবং সালেহ আলাইহিস সালাম ইনারা ব্যবসায়ী ছিলেন, এবং হযরত ইব্রাহিম এবং লুত আলাইহিস সালাম ক্ষেত খামারের ব্যবসা করতেন।
সুবহানাল্লাহ।
তো কাউসার ভাই, আসলে দেখেন পূর্ববর্তী যদি আমরা আম্বিয়া ইকরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, বিশেষ করে আমরা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের কথা যদি বলি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হালাল উপার্জনের জন্য কি করতেন, ব্যবসা করতেন। তো দেখেন কোন পেশাকে, এই যে দর্শক শ্রোতা যেটা বলেছে যে আমাদের কোন পন্থা বেছে নিলে আমরা কি করতে পারবো হালাল উপার্জন উপার্জন করতে,
যেমনটা ইনারা বেকার ইনারা কিন্তু উপার্জন
করেছেন। এখন আমাদের ক্ষেত্রে বিষয়টা যেটা ফুটে আসে এই কাউসার ভাই, যে হালাল উপার্জনের ক্ষেত্রে আমরা পেশাটাকে আমরা বড় করে দেখি,
জি,
যদি আমরা পেশাটাকে বড় করে না দেখতাম তাহলে কিন্তু আমরা হারামের দিকে এগোতাম না,
এগোতাম না।
কেননা আমরা পেশার ক্ষেত্রে এখানে কনফিউজড হয়ে যাই যে আমি সেলাইয়ের মাধ্যমে বা ক্ষেত খামারের মাধ্যমে আমি কি হালাল উপার্জন করবো, এটা কিভাবে হতে পারে, আমার একটা স্ট্যাটাস আছে না, আমি কিভাবে আমি এটা এইভাবে উপার্জন করতে পারি,
মানে আমার এমন কিছু আমি উপার্জন করব যেটা যদিও বা খারাপ হোক না কেন কিন্তু আমার স্ট্যাটাসটা বজায় রাখি,
বজায় রাখি।
এরকম স্ট্যাটাস বজায় রাখতে গিয়ে না আমরা সেলিম ভাই এই কি করে আমরা হারামের দিকে
পার্থক্য করছি না, যেটা একটা কথা হাদিস শুরুতে আমার শাহরুখ ভাই বলেছেন, একটা সময় এমন আসবে মানুষ এই কথার পরোয়াই করবে না এই বস্তুটি কোথ থেকে অর্জন করেছে, অর্থাৎ কি হালাল থেকে না হারাম,
হারাম থেকে। আল্লাহ আল্লাহ।
বর্তমান সময়ে এই সময়টা আমাদের চলছে। আচ্ছা, যেহেতু একুশে রমজান মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহের উরুস মুবারক ছিল, ওনার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমি সংক্ষেপে আরজ করব,
জি,
অর্থাৎ আমার আল্লাহ তাআলা আমাদের জন্য হালাল রিজিকে কি করেছেন, নির্দিষ্ট করেছেন, বাজেট করেছেন, হারাম
করেন।
যেমন ওনার জীবনের মধ্যে পাওয়া যায়, উনি সংক্ষিপ্ত আকারে আরজ করছি, উনি একটা মসজিদের মধ্যে নামাজ পড়তে যাচ্ছে।
আচ্ছা,
তো ওই মসজিদের সামনে একজন ব্যক্তি দাঁড়ানো ছিল, তখন ওনার কিছু জিনিসপত্র ওনাকে রাখতে দিলেন,
জি,
ওনার জিনিসপত্র ওনাকে রাখতে
দিলেন।
তো রাখতে যখন দিলেন, উনি নামাজ পড়তে চলে গেলেন, তখন উনি নামাজ পড়ে এসে দেখলেন ওই ব্যক্তিটা নেই, গায়েব হয়ে গেল।
আচ্ছা,
তখন উনি টেনশনে পড়ে গেলেন, এর কারণ কি? আচ্ছা, উনি বুঝতে পারলেন, নিশ্চয় উনি চলে গেল। যখন উনি যাচ্ছেন সামনে দিকে মসজিদ থেকে বের হয়ে, তো দেখতে পেলেন যেই পোশাক ওই ব্যক্তিকে অর্থাৎ যে জিনিসগুলি রাখার জন্য দিয়েছিলেন ওই জিনিসগুলো একটি দোকানের মধ্যে দেখা যাচ্ছে।
আচ্ছা,
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দোকানদারের কাছে গেলেন, ভাই আপনি এটা কোথায় পেলেন?
জি,
তখন ওই দোকানদার মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি কিছুক্ষণ পূর্বে একজন ব্যক্তি আসলো, এই জিনিসগুলি আমার কাছে দুই দিরহামের মাধ্যমে
বিক্রি করে চলে গিয়েছে।
জি,
আচ্ছা।
তখন মওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আফসোস করলেন, পরে তা মানে ব্যথা আফসোস করলেন, কিরকম যে উনি বললেন, হাই সে যদি একটু ধৈর্য ধারণ করতো, সে যদি একটু ধৈর্য ধারণ করতো তাহলে সে এই দুই দিরহাম হালাল পন্থায় কি করতো, উপার্জন করতে পারতো। কারণ আমি নিয়ত করেছি, যেহেতু সে আমার সহযোগিতা করেছে, আমি মসজিদে যাচ্ছি নামাজ পড়ার জন্য, সে দাঁড়িয়ে আছে যে আমার কিছু জিনিসপত্র সে রেখে আমাকে সহযোগিতা করেছে, তা আমি নিয়ত করেছিলাম তাকে দুই দিরহাম দিব। মানে আমার নিয়ত ছিল
আমি মসজিদ
থেকে বের হয়ে তাকে কি দিব,
দুই দিরহাম দিব।
কিন্তু আফসোসের বিষয়, সে একটু ধৈর্য ধারণ না করার কারণে সে রিজিক যেটা আল্লাহ তাআলা তার জন্য বরাদ্দ করেছেন দুইটা দিরহাম, সেটা সে হারাম পন্থায় কি করলো, উপার্জন করলো। ফলে এখানে আমাদের মূল যেটার বিষয় আজকে, আমরা হারাম উপার্জন করছি এবং এটা এই যে উপার্জন এটাকে হালাল পন্থায় হচ্ছে না হারাম পন্থায় হচ্ছে, এটা আমাদের মাইন্ডে না আসার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা ধৈর্য ধারণ করছি। আমরা কত শেখাইয়ে কত আফসোস করে থাকি, একে বলে থাকি ভাই আজকে ব্যবসা ভালো হয়নি, আজকে এটা হয়নি, এটা হয়নি। আল্লাহ তাআলা তার বান্দার জন্য যে রিজিক বরাদ্দ করেছেন ওই রিজিকই হচ্ছে সর্বোত্তম এবং ওই রিজিক হচ্ছে হালাল। কিন্তু আমরা একটু ধৈর্য না ধারণ করার কারণে, আমরা একটু আল্লাহ তাআলার দরবারে সবর না করার কারণে, তাহলে আমাদের ওই রিজিকটা আজকে আমরা হালালের পরিবর্তে হারাম পন্থায় কি করছি,
মানে আমাদের সুযোগ ছিল যে হালাল পন্থায় ইনকাম করা এবং হালাল পন্থায় আমার জীবিকা নির্বাহ করার সুযোগ রয়েছে, কিন্তু আমাদের আসলে হালাল এই পথায় করা একটু সামান্য কঠিন হয়ে থাকে না, যেটা
সেটাকে ভালো বলে কি করে দিচ্ছে, ওই ভালো দামের যে মূল্য রয়েছে সে দামে কিন্তু বিক্রি সেল করে দিচ্ছে। সেদিকে ওই ব্যক্তি যখন ঘর গিয়ে খুলে দেখে আয় এটা তো মানে আসলে ধোকা দিয়েছে আমাকে, এখন ওই ব্যক্তি কি করবে, আমরা কি দিচ্ছি ফল সবাইকে দিচ্ছি তাই না, কিন্তু আপনি দেখবেন অনেক অসৎ ব্যবসা এমন রয়েছে তারা উপর দিয়ে মানে আপনার ফল বিক্রি করতে গিয়ে উপর দিয়ে ভালো কিছু ফল উপর দিয়ে দিয়ে দেয়, নিচে কিন্তু খারাপ গুলো দিয়ে দেয়। এখন যে ক্রেতা নিয়ে যাচ্ছে ফলগুলো কিনে সে কিন্তু অন্য এক ব্যবসায়ী, এখানে ব্যবসায়ী ব্যবসায়ী আবার কি করছে ঠকাচ্ছে, ধোকা দিচ্ছে, প্রতারণা করছে, কিসের জন্য, ওই একটু ভালো ইনকাম আমার ইনকাম অতিরিক্ত হয়ে যায় এটা চিন্তা করা, আর সেজন্যই কিন্তু আল্লাহ তাআলা তাকে কি করেন ওই সারা বছর রিজিক থেকে আল্লাহ তাআলা তাকে কি করে দেন, মাহরুম করে দেন এই হারাম উপার্জনের জন্য।
ভাই আমি সর্বে কথা সেটাকে অ্যাড করতে যাচ্ছি, যেহেতু আমাদের সমাজের মধ্যে আমরা বলে থাকি যে আমি যে রিজিক তালাশ করছি আমার ফ্যামিলি মেম্বারদের জন্য, আমার সন্তানের জন্য, আমি তাকে খাওয়ানোর জন্য, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে চালানোর জন্য, দেখেন আবার এটাও আমরা বলে থাকি যে ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়ানো ইবাদত, অবশ্যই ইবাদত, এটা কখন ইবাদত হবে এটা চিন্তা করার বিষয়।
অবশ্যই
আজকে আমরা অজুহাত দিই যে আমরা ফ্যামিলির অজুহাত দিয়ে ব্যবসার অজুহাত আমি কেন করছি, আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকে দেখেন আপনি হালাল পন্থায় ইনকাম করেছেন ফ্যামিলির জন্য মারহাবা মুবারকবাদ আপনাকে, কিন্তু আপনি হারাম পন্থায় ইনকাম করেছেন সেটা আপনি জানেন, আপনি ঘুষ নিয়েছেন, মিথ্যা বলেছেন, চুরি করেছেন, অন্যের সম্পদ জুলুম করে নিয়েছেন, ব্যবসা পণ্য মিথ্যা বলে বা যেটা ত্রুটি এটা গোপন করে আপনি কি করেছেন, বেশি দামে কি করেছেন, বিক্রি করে উপার্জন করেছেন, কেন ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়ানোর জন্য, আপনি নিজে জানেন আপনি এটা কিন্তু হালাল পন্থা কি করেন নেই, উপার্জন করেন নেই। আচ্ছা আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে গিয়ে বলেন আমি এত কষ্ট করলাম মিথ্যা বলে গীবত করে মানুষকে ধোকা দিয়ে চুরি করে ডাকাতি করে এই ইনকাম গুলি করে নিয়ে আসলাম আপনাদের জন্য তোমাদের জন্য, কেন দুমুটো ভাত ভালো খাওয়ার জন্য, আরামে থাকার জন্য, যাতে কারো কাছে হাত পাততে না হয় এটার জন্য। এখন আমি বলবো ওই ব্যক্তিকে আপনি তাদেরকে প্রশ্ন করেন আমি এটা নিয়ে আসছি চুরি করে, আচ্ছা চুরি করার যেটা শাস্তি কেয়ামত দিন আমাকে দেওয়া হবে কবরের মধ্যে দেওয়া হবে এর ভাগে কিছু নিবা,
মানে আমি তো তোমাকে
সেই প্রশ্ন,
হ্যাঁ খাবারের ভাগ তো দিচ্ছি
দিচ্ছি
আমার জীবিকার ভাগ তো দিচ্ছি,
মানে আপনি এই যেমন আমাদের পূর্ববর্তী যারা বুজুর্গদের যারা ঘরের মধ্যে ইসলামী ভুল ছিলেন মহিলা ছিলেন আল্লাহ আকবার তাদের আখলাক কেমন ছিল, তারা যখন পুরুষরা ঘর থেকে বের হতো তাদেরকে বলতেন যে আপনি এমন রিজিক তালাশ করে নিয়ে আসেন, এমন রিজিক উপার্জন করে নিয়ে আসেন যেটা হালাল।
দেখা যেত তারা যদি কোনো আমার স্বামী জানে যে এই কাজ করে তিনি এত এত টাকা ইনকাম করতে পারে, তিনার একটা আইডিয়া ছিল, যেদিন দেখতে পেত যে তার অতিরিক্ত কিছু চলে এসেছে তার তখন তারা একটা প্রশ্ন করতো কি আপনি তো সারা প্রতিদিন তো এরকম টাকা ইনকাম করে নিয়ে আসতেন আজকে এত টাকা বেশি কিভাবে নিয়ে আসে, এটা প্রশ্নবিদ্ধ করতো, কিন্তু আমরা কি আজকে যদি একটু বেশি নিয়েও আসে চিন্তাও করি না, আরো বংশ বলি
অনেক ভালো অনেক খুশি হয়ে যায়,
কিন্তু এটা জানি না আমার স্বামী হয়তো দেখা যায় যে অন্য কোনো মানুষ থেকে সুদ নিয়ে ঘুষ নিয়ে
আমি যে এটা অবৈধ পন্থায় ইনকাম করে নিয়ে আসলাম এটা ভাগ্যে যেটা শাস্তি কেয়ামতের দিন দেওয়া হবে এর ভাগ্যে কিছু আপনি নেবেন, তখন ওই মুহূর্তে রিপ্লে এটাই আসবে কখন আমরা নেব না। ঠিক সেম প্রশ্ন যদি তাদেরকে করা হয়, আমি আপনাদেরকে হারাম পর্দা খাওয়াচ্ছি এর জন্য কেয়ামতের দিন শাস্তি দেওয়া হবে, এর যেটা শাস্তি নেবেন সেম উত্তর আসবে নিবে না। তাহলে যেখানে হারাম এটা আমাদের জন্য জাহান্নামের আগুন বক্ষণ করার মতো, যে দুনিয়ার মধ্যে হারাম রিজিক খাওয়া যেটার কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, যে হারাম রিজিক বক্ষণ করলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়ে যায়, হারাম রিজিক বক্ষণ করলে আল্লাহ তাআলার দরবারে আমার ইবাদত গ্রহণযোগ্য হবে না, যেমন আমরা একটা হাদিস মুবারকা বারবার শুনি কিন্তু আফসোসের বিষয় আমরা আমল করি না। আমরা বলে থাকি যদি কোনো বান্দা এক লুকমা হারাম খায় তার 40 দিন পর্যন্ত কোন ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না,
আসমান জমিনের সকল ফেরেশতা লানত
লাগিয়ে থাকে
ওই ব্যক্তির উপর যে হারাম উপার্জন করেছে, হারাম খেয়েছে।
তাহলে আমরা যারা হারাম খাচ্ছি যারা হারাম উপার্জন করছি, তাহলে আমরা বলে থাকি ভাই আমি তাহাজ্জুদ নামাজ পড়ি, হ্যাঁ আমাদের সমাজে দেখা যায় বা আমি দোয়া করি নামাজ পড়ছি, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, তাহাজ্জুদ নামাজ পড়ি, এটা করি এটা করি, কিন্তু এরপরেও কেন আমার দোয়া কবুল হচ্ছে না? কিন্তু আমাদের তো চিন্তা করার বিষয় ছিল, আমি যে রিজিক তালাশ করলাম, নাস্তা খেলাম, ভাত খেলাম, আমার ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে খাওয়ালাম, ওই রিজিকটাকে আসলে কি হালাল ছিল না হারাম ছিল? কারণ দেখেন আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হওয়ার জন্য অনেক শর্ত, তার মধ্যে একটা শর্ত হচ্ছে হালাল রিজিক।
হালাল রিজিক
যে বান্দার পেটের মধ্যে হারাম রিজিক থাকবে এবং যে বান্দার পরনের মধ্যে খারাপ ইনকামের পোশাক থাকবে, তাহলে ওই বান্দার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না, ওই বান্দার ইবাদত আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হবে না। তাহলে কিভাবে আমরা আল্লাহ তাআলার দয়া পাওয়ার আশাও করছি, আবার বলে থাকে মওলা আমাকে দয়া করবে, মওলা আমাকে দয়া করো, কিন্তু দয়া পাওয়ার যেটা মাধ্যম সেটা আমরা তো বন্ধ করে
দিয়েছি, সে মৃত্যুবরণ করে হারাম খাবার নিয়ে জাহান্নামে
যাবে। এই ব্যাপারে একটা হাদিসে মুবারক আসছে, এভাবে যারা আমরা বর্তমান সময়ে কোটি কোটি টাকা হারাম পন্থায় ইনকাম করছি, আবার দেখা যায় আমাদের সমাজের মধ্যে সুশীল সমাজ, আল্লাহ তাআলা আমাদেরকে হিফাজত করুক। দেখেন আমি সকলকে বলবো এটা আমরা নেগেটিভলি না নি, পজিটিভলি নি। দাওয়াত ইসলামী আমাদেরকে এই কথাগুলি বলার মকসদ একটাই, কারণ এই দুনিয়া হচ্ছে আমাদের স্থায়ী না, আমাদের দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আমাদের স্থায়ী যেটা জিন্দগি যেটা লাইফ রয়েছে যেন ওই স্থায়ী জীবন যেন সুন্দর হয়, ওই স্থায়ী জীবন যেন সুখীময় হয়। এই কারণে দাওয়াত সালিম মুবাল্লিগরা আমার আমির আল সুন্নাত সহ এবং মাদানী চ্যানেলের মাধ্যমে যেটা ইসলামের সঠিক রূপরেখা এবং ইসলামের যেটা সঠিক বিধান ওটা বলার জন্য চেষ্টা করে। দেখেন আজকে আমরা বর্তমান সময়ে যে কোটি কোটি টাকা মসজিদে দান করছি, কিন্তু ওই দানকৃত সম্পদকে আসলে কি হালাল পন্থাই না হারাম পন্থাই? আজকে আমরা বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে যে দান করছি ওটাকে হারাম পন্থাই না হালাল পন্থাই আমরা চিন্তা করি না,
চিন্তা করছি আমি হয়তো অনেকগুলো সওয়াব পেয়ে যাচ্ছি।
জি জি, একটা হাদিস মুবারকার মধ্যে এইভাবে আসছে, আমি যার খোলাসাটা এভাবে এখানে অর্থটা এভাবে বলছি যেহেতু সময় সংক্ষিপ্ত, যে বান্দা হারাম উপার্জন সম্পদ উপার্জন করে, কসর ভাই যে বান্দা হারাম সম্পদ উপার্জন করে যদি সে সৎকা করে তবে তা কবুল করা হবে না।
আল্লাহ,
আজকে আপনি মসজিদের মধ্যে কোটি টাকা দিয়ে কি দেন, সৎকা করেন, আপনি কোটি টাকা যাকাত দেন, দেখেন একটা মাসালা বিধান শরীতের বিধান, হারাম উপার্জনের মধ্যে যাকাতও হবে না, কারণ এটা হারাম, এটা তো আমার না। তাহলে আপনি যাকাত দিচ্ছেন মসজিদের মধ্যে দান করছেন, আপনি আজকে দানবীর বলার জন্য গরিব অসহায়দেরকে অনেক টাকা সৎকা করছেন দান করছেন, যে এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মুবারাকা যে এটাই যে হারাম উপার্জন করার মাধ্যমে যদি কোনো বান্দা দান করে ওই দান আল্লাহ তাআলার দরবারে কবুল হবে
না,
তাহলে ওইটাই ব্যর্থ। এরপর বলা হচ্ছে যদি আর যদি ব্যয় করে তবে তাতে তার জন্য কোনো বরকত থাকবে না। তাহলে আপনি আজকে ফ্যামিলি মেম্বারের জন্য আত্মীয় স্বজনের জন্য হারাম পন্থায় ইনকাম করে ব্যয় করছেন, এর কোনো যেটা ফজিলত যেটা বরকত যেটা কিয়ামতের ময়দানে প্রতিদান আল্লাহ তাআলার পক্ষ থেকে পাওয়ার কথা সেটা আপনি পাবেন না। আর যদি সে সম্পদ রেখে মারা যায় তবে সে জাহান্নামে যাওয়ার সম্বল হবে।
আল্লাহ,
দেখেন আমরা
হারাম পন্থায়
ইনকাম করে
মারা গেলে
যে আল্লাহর রাস্তায় দান করছি কবুল হচ্ছে না, কোনো কাজ নেই, আত্মীয় স্বজন ফ্যামিলি মেম্বারদেরকে খাওয়াচ্ছে এটাও কোনো কাজে দিচ্ছে না, যদি ওই সম্পদ রেখে যদি মারা যায় তাহলে ওই সম্পদ আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য কি হবে, উপযুক্ত হবে। তাহলে হারাম পন্থায় ইনকাম করে আমাদের লাভটা কি? দুনিয়াতে কোনো কাজে আসছে না, পরকালে আমাদের কাজে আসবে না, কবরের মধ্যে কাজে আসবে না। সেই জন্য আমাদের উচিত দুনিয়ার মধ্যে কষ্ট হবে পরিশানি হবে, আর দুনিয়া সিজনুল মুমিন, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সেই জন্য আমাদের উচিত হালাল পন্থায় রিজিক তালাশ করা, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।
আমিন আমিন।
মাশাআল্লাহ কাওসার ভাই, মানে যেটা এই সেলিম ভাই বলেছেন, আমরা এই হারামভাবে উপার্জন কী জন্যই করছি? আমার সন্তানকে খুশি করার জন্য, আমার স্ত্রীকে, ঘরের স্ত্রীকে খুশি করার জন্য, তাকে ঈদে ভালো জামা কাপড় নিয়ে দেওয়ার জন্য, সন্তানকে ভালো জামা কাপড় নিয়ে দেওয়ার জন্য, যদি রমজানের কথা বলে থাকি স্পেশালি, অথবা মা বাবা আমাকে মানে সন্তুষ্ট হয়ে যাক, এই জন্য করছি না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে তারা আমার কি হবে? দেখেন মুফতি আহমদ ইয়ারখান নঈমী রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন যে বেকার থাকা তো এক ধরনের অপরাধ, কিন্তু না জায়েজ পন্থায়
ইচ্ছা করে কেউ যদি
বেকার থাকে
কাজ না করে, এটা একটা
আল্লাহ তাআলা হাত পা দিয়েছেন, এগুলো অবশ্যই আল্লাহ তাআলার নিয়ামত এবং সেটার মাধ্যমে রিজিক তালাশ করতে বলেছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি না জায়েজ পন্থায় খারাপ ভাবে কি করবেন, মানে হারাম পন্থা নিয়ে রিজিক তালাশ করবেন, এটা বলা নাই। এই ব্যাপারে বলছেন যে আপনি যদি, এটা তো অপরাধ রয়েছে, কিন্তু তার চেয়ে জঘন্যতম অপরাধ হচ্ছে যদি আপনি হারাম উপায়ে কি করেন, রিজিক উপার্জন করেন। তো আমরা এই উপার্জনটা করে কি লাভ হবে? আমার তো মত যখন হবে সেটা বললো, কাল কিয়ামতের ময়দানে তার অবস্থা কি হবে দেখেন, সে যদি নেকি করেও থাকে, তার যদি একটুও নিবুনিবু থাকে যে সে জান্নাতে যাওয়ার, তার অবস্থা কি হবে? এই ব্যাপারে বলছে হযরত সাইয়েদুনা আবু লাইস সামারকান্দি রহমাতুল্লাহি তাআলা আলাইহি, ইনি বলেন যে বর্ণিত আছে পুরুষের সাথে সম্পৃক্তদের মধ্যে সর্বপ্রথম তার স্ত্রী ও তার সন্তানেরাই রয়েছে, এবং তারা সবাই আল্লাহ তাআলার দরবারে আরজ করবে, হে আল্লাহ, মানে কাল কিয়ামতের ময়দানে পরিবারে একসাথে তখন বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদেরকে এই ব্যক্তি থেকে কি করে দিন, মানে আমাদের হক আদায় করে দিন। তার বাবার ব্যাপারে জিজ্ঞেস করবে, বলবে আল্লাহ তাআলাকে, সেই স্ত্রী তার স্বামীর ব্যাপারে বলবে আল্লাহ তাআলাকে যে আমাদেরকে তার পক্ষ থেকে আমাদের হক আদায় করে দিন। আচ্ছা কি হক? সে দুনিয়াতে এত কষ্ট করলো, তাদের জন্য পুরো জিন্দগি দিয়ে দিল, তার নিজের মাথার ঘাম পায়ে ফেল, মানে এত কষ্ট, বৃষ্টি, রোদ, গরম, শীত, কোনো কিছুই সে তোয়াক্কা করে না, এত কষ্ট করে সন্তানদেরকে বড় করার জন্য, ভালো লেখাপড়া করানোর জন্য, বা একটু ভালো খাবার খাওয়ানোর জন্য এত কষ্ট করলো, আবার কালকে আমাদের ময়দানে এসে আমার কাছ থেকে কি হোক? সেই দেখতে অবাক হয়ে যাবে, তখন বলবে ওরা বলবে যে কেননা সে কোনোদিন আমাদেরকে দিনী বিষয়ে শিক্ষা দেয়নি,
আল্লাহ,
এবং বলবে সে আমাদের হারাম খাইয়েছিল,
হারাম উপার্জন মাধ্যমে আমাদের
খাইয়েছিল। দেখেন তারাই কিন্তু ফোর্স করেছিল দুনিয়া থাকতে, আমাদেরকে যেভাবে হোক কি করেন আপনি, ভালো খাবার খাওয়ান, ভালো জামা কাপড় পরান, অথচ তারাই বলবে কালকে আমাদের ময়দানে তার বিরুদ্ধে যে সে আমাদেরকে হারাম খাইয়েছিল, সে আমাদেরকে দিনের ব্যাপারে শিক্ষা দেয়নি, এবং বলবে যে যা আমরা জানতাম না, অতঃপর সেই ব্যক্তিকে হারাম উপার্জনের জন্য এমন ভাবে মারা হবে, বলা হচ্ছে তার শরীর থেকে মাংস ঝরে পড়বে। শুধু এটা নয়, এরপর তাকে মিজানের পাল্লায় যখন তার নেকিগুলো মাপা হবে, দেখবে সে অনেক বড় একটা নেকির পাহাড়।
আচ্ছা,
হঠাৎ করে একজন সন্তান ওখান থেকে বলে উঠবে যে আমার কি রয়েছে, ইনার উপর হক রয়েছে,
আল্লাহ
কি বলবে আমাকে, এই মানে তার সন্তানদের মধ্যে একজন অগ্রসর হয়ে বলবে আমার নাকি তো অল্প, আমি জান্নাতে যেতে পারছি না, তো এই নাকি সমূহ থেকে সে কিছু নাকি নিয়ে নিবে। এভাবে তার একজন সন্তান মানে যার যতটুকু নাকি অল্প অল্প হবে, প্রত্যেকজন ওই অল্প অল্প নাকি গুলো তার কাছ থেকে নিয়ে নিয়ে চলে যাবে। কি জন্য? কারণ সে তারা ওই যে হারাম খাইয়েছিল সেটার ভাগিদার তারা ওই দিন হবে না,
নিজেদের গুণাগুলা ওই করে দিয়ে যাবে,
বলা হবে যে জানতাম না উনি যে আমাদেরকে হারাম খাইয়েছিল, কারণ উনি আমাদেরকে বলেনি, তারা বিপরীত সাক্ষী দিবে। তো যাদের জন্য এত কষ্ট করছি, যাদের জন্য মাথার ঘাম পাই ফেলছি, তারাই কাল কিয়ামতের ময়দানে আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এবং তাদের কারণ হবো আমি জাহান্নামে যাওয়া। আমাদের পরিবার গুলোকে দিনই শিক্ষা দিচ্ছি না, সন্তানদেরকে দিনই শিক্ষা দিচ্ছি না,
যার ফলে
নিজেও দিনের জ্ঞান থেকে অজ্ঞ রয়েছি। বিশেষ করে যারা ব্যবসা করে তাদের ব্যবসায়ী কিভাবে হালাল হবে, সেই উপার্জন, যারা চাকরি করে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু
অর্জন করবো, বিভিন্ন যারা আমার চাকরি করে ব্যবসা সম্পর্কিত শুনলাম, দুকার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে আমরা কতটুকু আমরা আসলে হালাল হারামের ক্ষেত্রে বাছাই করি, এটা অনেক দর্শকদের অবাক হয়ে যান যে চাকরির ক্ষেত্রেও কি আবার হালাল হারামের বিষয় রয়েছে, যে আসলে যারা হারাম উপার্জন দুনিয়ার মধ্যে করে তাদের শাস্তি কিরকম আমাদের চোখের সামনে আমরা অসংখ্য দেখতে পাই। যেমনটা অনেক সময় আমরা এটা দেখি, এই বিষয়টা কিন্তু অনেকগুলো দিক রয়েছে, যে না মানুষ, আমরা অনেক মানুষকে দেখতাম সে অনেক কোটি কোটি টাকার মালিক ছিল, এখন একসময় দেখা যাচ্ছে সে তার কোটি টাকার নিঃস্ব হয়ে সে এখন কি পথের মধ্যে বসেছে। এটা হয়তো অনেকগুলো দিক রয়েছে, হয়তো এমন একটা দিক এটাও হতে পারে যে হারাম উপার্জনের কারণে। যেমন এক ব্যক্তিকে আমার এক ইসলামী ভাই, তা আমি কিছুদিন আগে আমাকে বলছিল এরকমই যে সে ইসলামী ভাইকে এসে বললো যে হুজুর আমি এত লাখ টাকা কোটি টাকা ইনকাম করি, কিন্তু আমার থেকে মাসে শেষে দেখা যায় যে আমার টাকা শূন্য, কিন্তু আমার লাখ লাখ কোটি টাকা ইনকাম আমার হয়। মাসে দেখা যায় বছর শেষে দেখা যায় আমার টাকা তেমনটা কি জাকাতও তেমনটা আসে না, আমার কোনো বরকত পাই না। তো তাকে বলা হলো যে আপনি কি জাকাত বা মানুষকে দাস্ত করেন কিনা। হ্যাঁ, দাস্ত মানুষের করেটি। বলেন আপনার কোনো ইনকামের মধ্যে কোনো কি রিলেটেড কোনো সুদ রয়েছে? তখন বলছে হ্যাঁ, আমার যে ব্যবসায় রিলেটেড বা লেনদেন এর মধ্যে কিছু সুদের ব্যবসা রয়েছে। তখন সে বললো, হ্যাঁ ইসলামের উনিকে বললো যে ভাই তাহলে আপনার এটা চিন্তা করা উচিত, আপনি বরকত কেন পাচ্ছেন না, আপনার ক্ষতি কেন হচ্ছে? তাহলে আমাদের এরকম হয়তো আমরা অসংখ্য বিষয় আমাদের চিন্তা করা উচিত, আমার ব্যবসার মধ্যে আমি বরকত পাচ্ছি না, আমার ব্যবসা টাকা তো ইনকাম হচ্ছে অনেক কিন্তু মাস শেষে লাভের মাত্রা চোখেও পড়ছে না।
সবাই দেখেন, আমরা মনে করছি যে আমার কোটি কোটি টাকা ইনকাম হচ্ছে সুদের মাধ্যমে, হারামের মাধ্যমে, হারাম পান্তা আমরা ইনকাম করছি। এটা বাস্তব সত্য যে হারামের মধ্যে কোনো বরকত নেই, যে আল্লাহ তাআলা হালালের মধ্যে বরকত রেখেছেন এবং এর মধ্যে যেটা রিজিকের প্রকৃত স্বাদ, আমরা বলি না খাবার খেলাম মনে করছি শুধুমাত্র যে জিহ্বার যেটা স্বাদ এটাই আমরা মনে করছি প্রকৃত স্বাদ না, যেই রিজিক খাওয়ার পর আমার ইবাদতের প্রতি আগ্রহ সৃষ্টি হয়, যে রিজিক খাওয়ার পর আমার আল্লাহ তাআলার প্রতি আমার মনোনিবেশ হয়, যে রিজিক খাওয়ার পর আমার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরো বেশি ভালোবাসা বেড়ে যায়, ওনার সুন্নতের প্রতি আমল করার প্রতি আগ্রহ বেড়ে যায়, যে রিজিক খাওয়ার পর দুনিয়ার মধ্যে যে অসহায় মানুষ যারা আছে তাদের ব্যথায় যখন ব্যতীত দিনের মধ্যে সৃষ্টি হয়, হায় আমি রিজিক খেয়েছি কিন্তু আমার প্রতিবেশী যারা অসহায় গরিব আছে তারা কিভাবে খাচ্ছে?
সেলিম ভাই, আপনার কথা দেখে বুঝা যাচ্ছে যে আমরা যখন হালাল উপার্জন করি না তো আমার এই বাদতের একটা আমরা আলাদা একটা মজা পাই, আমাদের দুনিয়ার জীবনযাপনের ক্ষেত্রে একটা আলাদা একটা রুহানিয়ত আসে, অর্থাৎ আল্লাহ তাআলা ইবাদত করতে আমাদের একটা মন মানসিকতা সৃষ্টি হয়, এটাই কিন্তু হালাল উপার্জনের বরকত।
আলী রাদিয়াল্লাহু তাআলার একটি কোল, আমি তোমাদের মধ্যে দুটি জিনিসের জন্য অনেক বেশি ভীতি থাকি।
আচ্ছা,
মানে উনি তোমাদের জন্য আমি দুটো জিনিসের জন্য খুব বেশি ভয় করি, তার মধ্যে একটি হচ্ছে চাহিদার অনুসরণ।
আল্লাহ,
কি করা
চাহিদাকে অনুসরণ,
চাহিদার অনুসরণ এবং দীর্ঘ আশা। দেখেন আজকে আমরা মওলা আমার আল্লাহ তাআলা আমাদের জন্য রিজিক বরাদ্দ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা আমার ঈমান, আমাদের বিশ্বাস, আমরা মানি। যে এরপরও কেন আমরা হালাল রিজিক তালাশ করার পরিবর্তে হারাম রিজিক কেন তালাশ করি, উপার্জন কেন করছি? এর অন্যতম একটা কারণ হচ্ছে অল্পতে তুষ্ট না থাকা। আমার যাই কিছু সম্পদ আছে আমরা এটার উপর সন্তুষ্ট না, অর্থাৎ এর উপর অল্পতে তুষ্টি না, যার কারণে যে আমরা হারাম পন্থায় উপার্জন করার জন্য আমরা কি করছি,
মানে আমার চাহিদার পূরণ করার জন্য হারামকে বেছে নিচ্ছি।
জি, এর পাশাপাশি দীর্ঘ আশা। আমার হ্যাঁ ব্যাংকের মধ্যে এক লক্ষ টাকা আছে, এখন আমি আশা করছি কিভাবে আমার ব্যাংকের মধ্যে 1 কোটি টাকা করা যায়, আমার ব্যবসা প্রতিষ্ঠান একটা আছে কিভাবে আমার ব্যবসা করা যায়।
হ্যাঁ আপনি তো করেন, কিন্তু হালাল পন্থাতে করেন, আপনি টাকা ইনকাম করেন, ব্যবসা করেন হালাল পন্থাতে করেন।
জি আসছে ইনশাল্লাহ, এটা তো অবশ্যই। দেখেন এটা করা না জায়েজ না, আপনি ব্যবসা করেন অবশ্যই করেন, হালাল পন্থায় করেন, একবার নয় হাজার বার জায়েজ, কিন্তু আপনি ব্যবসা বলেন, চাকরি বলেন, দুনিয়ার মধ্যে যাই কিছু বলেন, যেটা হারাম পন্থায় হবে, যেটা শরীয়ত সম্মত হবে না, যেটা রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেওয়া বিধান মোতাবেক হবে না, তাহলে এটা কখনো হালাল পন্থায়
হবে না। আপনি হারাম কথা বলেছেন চাকরির ক্ষেত্রে। আজকে আমরা দেখেন অনেক সময় চাকরি করি, আমার চাকরির মধ্যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, আপনারা এই সময় থেকে এই সময় মাস দিয়ে আসতেই হবে, কিন্তু এখন আমি কেউ দেখছে না, বস দেখছে না, হয়তো এরকম ছুটি করে কি সময়টাকে আমি যেটা বস বলেছে বা যেটা নিয়ম রয়েছে কোম্পানি সেটাকে আমি কি করছি,
জি
সেটা ভঙ্গ করছি, তাহলে এটাও আমার চাকরির ক্ষেত্রে হালাল হারাম একটা বিষয় আসছে, ওই সময় এটা আমার কতটুকু হালাল হয়েছে কতটুকু হারাম রয়েছে।
তো এখানে আমাদের যেটা মূল বিষয়, আমরা অল্পতে তুষ্ট না থাকার কারণে আজকে আমাদের এই অবস্থা, যে একটি কিতাবের মধ্যে এভাবে আসছে, অল্পতুষ্ট অন্তর থেকে দুনিয়ার ভালোবাসা নিঃস করে দে। আজকে যারা আমরা অল্পতে তুষ্টি না, দুনিয়ার ভালোবাসার কারণে ইনকাম কোটি কোটি টাকা সুদ নিচ্ছি, হারাম ঘুষ নিচ্ছি, চুরি করছি, ডাকাত করছি, জুলুম করছি, অন্যায়ভাবে অত্যাচার ভাবে অন্য সম্পদ কি করছি, গ্রাস করছি, ভক্ষণ করছি, এটার কারণ কি? যে আমরা অল্পতে তুষ্ট না থাকার কারণে। আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকেও আমরা অল্পতে তুষ্ট থাকার যেটা শুকরিয়া আদায় করার আল্লাহ তাআলার দরবারে, মাওলা তুমি আমাকে এই মুহূর্তে যাই কিছু দিয়েছো আলহামদুলিল্লাহ তোমার শুকরিয়া। কারণ দেখেন কাসাব ভাই আমাদের এখানে আর একটা বিষয় ইনশাআল্লাহ আসবো, আমি তুলবো, যেহেতু আমরা এটা আমাদের আড়াআড়ি ভাবে আমাদের সাথে জড়িত, সর্বাবস্থায় আমাদের সাথে জড়িত রিজিক তালাশ করাটা। তো হালাল রিজিক যারা তালাশ করি তারা তো ভাগ্যবান, কিন্তু বর্তমান সময়ে আমরা হালাল রিজিক তালাশ করার পরিবর্তে হারামের প্রতি বেশি ধাবিত। এই কারণে বিষয়গুলো আমাদের জেনে রাখা এবং আমল করা জরুরি। প্রথমত হচ্ছে অল্প চতুষ্টি থাকা, এক। তো অল্প চতুষ্টি থাকলে আপনার কি হবে, তখন আপনার মন মানসিকতাটা তৈরি হবে, না আল্লাহ তাআলা আমাকে যাই রিজিক দিয়েছেন, এই মুহূর্তে যাই কিছু দিয়েছেন, এই আমার জন্য উপযুক্ত। কারণ দেখেন
জি,
দুনিয়ার সৃষ্টি জগতের মধ্যে সন্তানের ব্যাপারে সবচেয়ে বেশি কে জানে, মা এবং বাবা। সন্তান এই মুহূর্তে উপযুক্ত, কোন সময় কোন জিনিসটা সন্তানের জন্য প্রয়োজন এই জিনিসটা কে জানে, বাবা এবং মা। তাহলে যে বাবা মাকে ওই সন্তান সম্পর্কে জানার জন্য আল্লাহ তাআলা দয়া করেছেন, যে আল্লাহ তাআলা ওর মা বাবার রিজিক দাতা, আমারও রিজিক দাতা, তাহলে এই মুহূর্ত কোন বিষয়টা আমার জন্য প্রয়োজন উপযুক্ত আমার আল্লাহ তাআলাকে জানে না।
অবশ্যই
দেখেন আমাদের আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে রিজিকের মালিককে
আল্লাহ,
আল্লাহ তাআলা
রিজিকের মালিককে কসম সর্বব্যাপী একমাত্র রিজিকের মালিককে আমরা সবাই বলি রিজিকের মালিক আল্লাহ, এটা আমাদের আকীদা আমাদের বিশ্বাস। তাহলে এই মুহূর্তে যে আমার, যেমন আমি 10,000 টাকা চাকরি করছি, তাহলে নিশ্চয়ই এই মুহূর্তে এই 10,000 টাকায় এটাই আমার দুনিয়াতে চলার জন্য, আমার ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদেরকে রিজিক খাওয়ানোর জন্য, তাদের কাজে খরচ করার জন্য উপযুক্ত প্রয়োজন যথেষ্ট। ওই কারণে এই মুহূর্তে আল্লাহ তাআলা আমার 10,000 টাকার রিজিক ব্যবস্থা করে দিয়েছেন, এই মুহূর্তে আমার 15,000 টাকা বেতন, আমি রিজিক তালাশ করছি হালাল পন্থায়। তাহলে আমার যেহেতু মলার ব্যাপারে এটা বিশ্বাস, রিজিকের মালিক আল্লাহ তাআলা, তাহলে আমার মলায় আমার ইনকামের মাধ্যমে, চাকরির মাধ্যমে, ব্যবসার মাধ্যমে আজকে যে ইনকাম দিয়েছেন, তাহলে এটাই আমার রিজিকের জন্য কি বরাদ্দ। তো সেই জন্য আমাদের উচিত যে মুহূর্তে যে অবস্থায় আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু সম্পদ রিজিক আমার কাছে থাকে, এটার জন্য আমরা কি থাকি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার
দরবারে আমাদের টাকা হচ্ছে সেলিম
ভাই। এটাই আরেকটা বিষয় যেটা হচ্ছে মূল যেটা বিষয় সেটা হচ্ছে আল্লাহ তাআলার ভয়। আজকে আমরা যারা সুদ খাচ্ছি, ঘুষ খাচ্ছি, সুদ দিচ্ছি, চুরি বলেন, মানে এক কথায় হারাম পন্থা যারা আমরা উপার্জন করছি, এর মূল কারণ কি? এর মূল কারণ হচ্ছে যে আমরা আল্লাহ তাআলাকে ভয় করি না। দেখেন যারা আল্লাহ তাআলাকে ভয় করে, যারা আল্লাহ তাআলার ভয়ে হালাল রিজিক উপার্জন করে, হারামের প্রতি পা ভাড়ায় না, যারা ধৈর্য ধারণ করে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা তার পবিত্র কালামুল্লাহর মধ্যে কি বলেছেন কসর ভাই? এই আয়াত মুবারাকা আমার রুকনে সূরা আব্দুল হাবিব আত-তারি যখন এই আয়াত নিয়ে যখন আলোচনা করেন, উনি বললেন যে এই আয়াত মুবারাকা যখন শুনি তখন দিল খুশি হয়ে যায়, তখন মওলার প্রতি আরো তাওয়াক্কুল বেড়ে যায়। আমিও আলহামদুলিল্লাহ যখন আসলে যখন এই আয়াত মুবারাকা যখন পড়ি না, তখন দিলের মধ্যে একটা প্রশান্তি মিলে, মওলা কত দয়া আমাদেরকে করেছেন
আলহামদুলিল্লাহ।
আমার আল্লাহ তাআলা বলছেন দেখেন,
আলহামদুলিল্লাহ,
মমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। এটা আল্লাহ তাআলা পবিত্র বাণী, যে মওলার উপর আমরা ঈমান এনেছি, যে মওলাকে আমরা রিজিক দাতা হিসেবে মেনে নিয়েছি, মাদানি চ্যানেল দর্শক শ্রোতা আমরা অন্তরের কান দিয়ে শ্রবণ করে, যে মওলাকে আমরা রিজিক দাতা হিসেবে মেনে নিয়েছি, ওই মওলা আমাদেরকে বলছেন মুমান ইত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। কনজুল ইমান থেকে অনুবাদ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেবে। আমরা যদি মওলাকে যদি পরিপূর্ণ ভয় করি, তাওয়াক্কুল করি, তাহলে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আমাদের জন্য হালাল রিজিকের যেটা পন্থা সেটা বের করে দেবে। এখান থেকে একটা মাদানি ফুলনি
জি,
কসমে দেখেন যে কিতাবের মধ্যে আসছে, যদি আল্লাহ তাআলা এই দুনিয়ার মূল্য যদি মওলার কাছে মশার দানার সম পরিমাণ হতো, তাহলে কোন বিদর্মীকে আল্লাহ তাআলা এক ফোঁটা পানিও পান করাতেন না,
এক ঢোক পান না।
তাহলে যে দুনিয়ার মূল্য আমার মওলার কাছে একটা মশার দানার সম পরিমাণ নাই, সে মওলা যত বিদর্মী দুনিয়ার মধ্যে আছে সবাইকে রিজিক দিচ্ছে কিনা, শুধু তাই নয়, আল্লাহ তাআলা যত সৃষ্টি রয়েছে, 18,000 মাখলুকাত রয়েছে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা কি দিচ্ছেন, রিজিক দিচ্ছেন। যদি বিদর্মী যে আল্লাহ তাআলার সাথে শিরিক করছে, আল্লাহ তাআলার নাফরমানি করছে, আল্লাহ তাআলার শরীয়তে যেটা বিধান ওই বিধানের পরিপূর্ণ পরিপন্থী কাজ করছে, সেই বান্দাকেও যদি আল্লাহ তাআলা রিজিক দিতে পারে, তাহলে যে আমার মওলার পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, সুন্নত মোতাবেক চলবে, হালাল পন্থায় রিজিক তালাশ করার জন্য চেষ্টা করবে, হারাম থেকে বেঁচে থাকবে, আমার মওলা কি তাকে রিজিক দিবে না?
অবশ্যই দান করবে।
যেখানে বিদর্মীকে নাফরমানি করার কারণে, মুনাফিকদের নাফরমানি করার কারণে আমার মওলা তাকে পরিপূর্ণ রিজিক দিচ্ছে, তাহলে যারা আল্লাহ ওয়ালা রয়েছেন, যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসারী রয়েছেন, মুহাব্বত করে রয়েছেন, তাদেরকে দিবে না? অবশ্যই দিবে।
এই পয়েন্টটা আমাদের জানা উচিত, কারণ আপনি বলেছেন কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমরা যারা যখন ভয় করব আল্লাহ তাআলাকে, তখন আমার জন্য রিজিক বলেন সবকিছুর রাস্তা আল্লাহ তাআলা নিজেই আসান করে দিবেন। তো এটাই আমাদের মন মানসিকতা থাকা উচিত, যারা আজকে আমরা যে আমি বলছি না, আমি যদি এইভাবে যদি ইনকাম না করি তাহলে আমার পরিবারের বুকে মরবে, আমি যদি এই পন্থায় ইনকাম না করি তাহলে আমি কিভাবে চলবো, যখনই এই কথাটা আমাদের মাইন্ডে আসে তখনই আল্লাহ তাআলার বাণী যেটা সেলিম আমাদেরকে বলেছেন এটা স্মরণ করা উচিত। কারণ আমার মালিক আমাকে বলে দিয়েছে যখন আমরা আল্লাহ তাআলাকে ভয় করবো, আল্লাহর উপর ভরসা রাখবো, তা আল্লাহ তাআলা আমাকে নিজে আল্লাহ তাআলা নিজে আমাকে কি করবেন, সহযোগিতা করবেন এবং আমাকে উদ্ধার করবেন।
এটা অপরায়তে বলেছেন যে আল্লাহ তাআলা বলছেন ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসি, আল্লাহ তাআলা বলছেন অর্থাৎ আমি তাকে সেখান থেকে জীবিকা দেব যেখানে তার কল্পনাও থাকে না। আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ওইখান থেকে রিজিক দিবে যেখানে আমরা কল্পনাও করব না।
আমি যেখানে কল্পনা করব, আমার কল্পনা যেখানে গিয়ে শেষ, আল্লাহ তাআলা আমাকে সেখান থেকে রিজিক দান করবেন না।
এটা তো শাহরুখ ভাই সহজে বুঝে আসে যে দেখেন একটা পাখি,
জি জি,
সে পাখিটা কিন্তু রাত্রে মানে বিশ্রামের পর সকালে যখন বের হয়,
জি জি জি,
আমাদের তো একটা নির্দিষ্ট গন্তব্যস্থল থাকে, আমি কোত্থেকে কিভাবে উপার্জন করব, তাই না? কিন্তু ওই পাখি দেখো, ওই পাখিটা দেখেন আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে ঘর থেকে বের হয়, কিন্তু ঘরে যখন সন্ধ্যায় ফিরে পেট ভর্তি নিয়ে ফিরে।
আসলে সরব বাবা যে কথা বলছে,
তাহলে এই পাখির উদাহরণ থেকে যে সে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছে, অর্থাৎ পরিপূর্ণ বিশ্বাস আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলা আমাকে এই কি দিবেন, রিজিকের ব্যবস্থা করে দিবেন,
এবং আল্লাহ
তাআলা জিম্মায় রয়েছে রিজিক,
এবং রিজিক তাকে ব্যবস্থা করেই দেন,
করেই দেন।
আপনি যে কথাটা বলছেন এটা আমাদের অবশ্যই বোঝা উচিত, এবং রিজিকের উপর ভরসা, যে আমার রিজিকের মালিক আল্লাহ তাআলা, এটা যখন আমরা নিজের মাইন্ডকে বানিয়ে ফেলবো তাহলে আমাদের অবশ্যই আল্লাহ তাআলা আমাকে মদদ দান করবে। সর্ব একটা প্রশ্ন প্রত্যেক করবো, সেটা হচ্ছে যে আমাদের যারা আজকে আমরা হারামের দিকে ধাবিত হই, অনেক সময় কিছু মানুষে পরিশ্রম করে কষ্ট করে সে হালাল ইনকাম করছে, দেখা যাচ্ছে সে রিক্সা চালাচ্ছে বা সে কোনো একটা হালাল কাজ করছে, কিন্তু এটা আমরা আজকে মানুষ সমাজের নিজের চোখে দেখি, অসম তাকে আমরা হে করি, যার কারণে সে হালাল পন্থাটা সেটা হারামের দিকে ধাবিত হয়ে যায়। আজকে দেখা যায় কেউ যদি সুন্দরভাবে সে যদি হালাল পন্থায় ব্যবসা করে, আমরা তাকে নিচু চোখে দেখি অনেক সময়। আবার যদি সে যদি হারাম টাকার মাধ্যমে ঘুষ নিয়ে যদি লাখ টাকা চাকরি করে, তখন আমরা বলি সে অনেক প্রতিষ্ঠিত হয়ে গিয়েছে। অর্থাৎ আমরা আজকে হারামের মাধ্যমে যে ইনকাম করে তাকে আমরা কি ভালো বলি, আর যে হারাম হালাল বা ব্যবসা করছে, কোনো কিছু ভালো কাজ করছে, তাকে আমরা হারাম বলে থাকি?
দেখেন আসলে ব্যবসা বলেন, চাকরি বলেন, বা যে কোনো পন্থায় সে উপার্জন করুক না কেন, তার মধ্যে যদি তিনটি জিনিস থাকে না, আল্লাহ তাআলা তাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি সে তিনটি জিনিসের কি হয় মানে সঠিকভাবে ব্যবহার করে।
আচ্ছা,
এক হচ্ছে বিশেষ করে ব্যবসায়ীদের ক্ষেত্রে এটা এসেছে কিতাবের মধ্যে যে সফল ব্যবসায়ী কারা, বা সফল কর্মচারী কারা, যদি এটাও প্রশ্ন করেন এখানের মধ্যে উত্তর চলে আসবে যে তারাই যারা যখন কথা বলে তখন মিথ্যা বলে না,
আল্লাহ,
যখন সে মানে কোনো পণ্য বিক্রি করে সেটার মধ্যে প্রতারণা করে না, আর যখন সে ওয়াদা করে সেটা ভঙ্গ করে না। তাহলে এই তিনটা জিনিস যার মধ্যে চলে আসবে সে কখনো হারামের দিকে ধাবিত হবে না। এবার সেটা আপনি পেশার দিকে নিয়ে আসেন, সে চাকুরি করছে, এখন আমি চাকুরির ক্ষেত্রে বলবো
হেউ
করছে, আসলে
এই দ্বারা কিন্তু ওই ব্যক্তি হালাল থেকে হারামের দিকে ধাবিত হচ্ছে,
আসলে এমন
তো উচিত নয়।
কেননা আমরা তো শুনেছি যে যারা পূর্ববর্তী আম্বি ইকরাম আলহিম সালাতাম ছিল, ইনারা যদি দর্জির কাজ করতে পেরেছেন, যদি ইনারা খামার করতে পেরেছেন, ফসলাদি কি করতেন, চাষ করতেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং কি করেছেন, ব্যবসা করেছেন, অনেক সময় তাহলে যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এমন করতে পারেন যিনি দো জাহানের বাদশাহ সারা কুলকায়নাত যার জন্য সৃষ্টি, তাহলে আমার আপনার কি দাম রয়েছে ভাই? আমি আপনি দুনিয়ার মানে এত স্ট্যাটাস অর্জনের জন্য, এত কিছু অর্জনের জন্য কেন আমি হারামের দিকে এগোবো? আর যারা হালাল পন্থায় অর্জন করছে তাদেরকে আমি হেউ করছি? আরে ভাই চিন্তা করা উচিত, আপনার কারণে যদি সেই ব্যক্তি হারামের দিকে ধাবিত হয় তাহলে আপনিও কিন্তু সেই গুণাগারের সমান ভাগিদার হবেন। এটা দর্শক শ্রোতা যারা রয়েছে, আসলে আমরা অনেককে কি করি মানে আমাদের প্রতিবেশী যদি থাকে, সে যদি আমার থেকে কম স্ট্যাটাসের হয়ে থাকে, মানে সে যদি ধরেন আমি অনেক বড় একটা জায়গায় জব করছি, বড় পজিশনে এমডি বা জিএম এ, কিন্তু সে একটা ছোটখাটো একটা মুদির দোকান করে,
যদিও বা সে রিক্সা চালায় সে মাটি কাটে।
বিশেষ করে দেখবেন যারা যারা বড় লোক থাকে না, তারা মানে রিক্সাওয়ালা বা যারা
মানে মজুর বিভিন্ন দিন মজুর রয়েছে তাদেরকে কিন্তু খারাপ ব্যবহার করে, এতে কিন্তু যারা ওই রকম তার মধ্যে কষ্ট চলে আসে, সে ভাবে যে আসলে আজকে আমি হয়তো বা এরকম রিক্সাওয়ালা হওয়ার কারণে ব্যবহার করলো এবার এটা কিন্তু মুসলমানের হক নষ্ট হচ্ছে, আপনি মুসলমানকে কষ্ট দিচ্ছেন,
হক না আমি তার পুরো জীবনটা
বরবাদ করে দিচ্ছি।
ওকে দেখা যায় শাহরুখ ভাই এরকম অসংখ্য বিষয় রয়েছে আর যেগুলো হচ্ছে তার আপনার দুনিয়াটাও নষ্ট হয়ে যায়, আখিরাটাও নষ্ট হয়ে যায়। এমনকি আমরা এই বিষয়টা এই পয়েন্টটা যেই যাই করুক না কেন যদি বা তার এই আয় ইনকামটা হালাল
হয়ে যায়
জানার পরেও কিন্তু আমরা হারামের দিকে দাবি তো হচ্ছে, অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করা হচ্ছে, এই সময় কিন্তু শেষ আমাদের। তাই আল্লাহ তাআলা যেন আমাদের হালাল ইনকাম করার তৌফিক দান করে, হারাম থেকে যেন আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দান করে সেই দোয়া রেখে এবং আপনাদের সকলের শরীরের সুস্থতা কামনা করে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম।